ক্লাস 8 বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অডিও 2 আমরা দার্জিলিংয়ের চিঠি পড়ছিলাম। এই দ্বিতীয় ভাগে আমরা দেখব কবিতার সেই অংশটি যেখানে লামার মুলুকের কথা বলা হয়েছে। লামা কারা? বৌদ্ধ মঙ্ক যারা, অর্থাৎ বুদ্ধিস্ট মঙ্কদের বাংলায় বলা হয় বৌদ্ধ শ্রমণ, অর্থাৎ যারা বুদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে বুদ্ধ ধর্মের উপর সাধনা করে, পুজো আর্চা করে, এবং তারা অবশ্যই কোনো মনেস্ট্রির আশেপাশেই থাকে। তো এখানে লামার মুলুক, মুলুক বলতে এখানে লামাদের সেই জায়গার কথা বলা হয়েছে। লাসা অর্থাৎ মনেস্ট্রি, অর্থাৎ মনেস্ট্রি আর লামার মুলুক পাহাড়ি এলাকায় অত্যন্ত পরিচিত একটি দৃশ্য, সেগুলোও যেন এই কুয়াশার আড়ালে, যেটা আমি আগের অডিওতে বলছিলাম কুয়াশা ঘেরা পাহাড়ির দৃশ্য, তার মধ্যে যেন কুয়াশার মধ্যেও হারিয়ে যায়। এবং বাংলাদেশের মানুষ সেখানে আজও গেলে পুজো পায়। বাংলাদেশের মানুষ এমনিই তারা পাহাড় প্রিয় হয় কেমন, এবং পাহাড়ের রহস্য উদ্ঘাটনে, পাহাড়ে চড়ার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পাহাড়ি সব জায়গাতেই খুবই সহজে চোখে পড়ে। তো সেখানে এর কথাই এখানে বারবার বারবার বলা হচ্ছে। বাঙালিদের মধ্যে পাহাড় সম্পর্কে আগ্রহ, রহস্য উদ্ঘাটনের চেষ্টা, পাহাড়কে ভালোবাসা, পাহাড়ি সৌন্দর্যকে মনের মধ্যে স্থান দেওয়ার একটা অদ্ভুত জায়গা রয়েছে, বা তারা সেটা পছন্দ করে। তাই এই পাহাড়ের ওঠার মধ্যে বা পাহাড়ে চড়ার মধ্যে যে উৎসাহ, সেটা তারা নিজেদের চেষ্টায় পাহাড়ে ওঠার যাবতীয় তমহ বা অন্ধকারকে তারা ঘুচিয়ে দিয়েছিল নিজেদের দক্ষতা, অর্থাৎ পাহাড়কে তারা নিজেদের বন্ধু করে নিয়েছিল। তাই সেই জন্য এই বাংলাদেশের মানুষ আজও পাহাড়িদের কাছে অত্যন্ত প্রিয়, বা পাহাড় তাদের কাছে অনেক আপন। এখানে লক্ষণীয় অতীশ দীপঙ্করের কথা আমরা মনে করতে পারি। অতীশ দীপঙ্কর ছিলেন একজন বৌদ্ধ শ্রমণ, এবং তিনি এই পাহাড়কে ভালোবেসে, পাহাড়ের এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করে তিনি এইখানেই বসবাস করেছেন। এবং এই অতীশ দীপঙ্করকে বলা হয় পরিব্রাজক বা ট্রাভেলার যদি বলা হয়ে থাকে। তিনি কিন্তু বাংলাদেশের মানুষ হওয়া সত্ত্বেও পাহাড়কে ভালোবেসে তাকে আপন করে নিয়েছিলেন, এবং নিজের দক্ষতায় পাহাড়ের যাবতীয় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলেন। এবং অতীশ দীপঙ্কর শুধু নয়, তার মতো অনেক মানুষ এই পাহাড়ে চড়ার জন্য এগিয়ে গিয়েছেন, এবং তাদের পথে পথে, তাদের বেঁচে থাকার মধ্যে, তাদের কাজকর্মের মধ্যে এই পাহাড়কে ভালোবাসা এবং তাদের হাসি কলরবের যেন প্রতিচ্ছবি হয়ে আছে ওই পাহাড়। তো এই হর্ষ কলরব আজও যেন সেখানে গেলে শুনতে পাওয়া যায়। এরপরে এসছে পাহাড়ি সৌন্দর্যের কথা, যেখানে বিপুল হিমালয়ের স্বর্ণশৃঙ্গ। স্বর্ণশৃঙ্গ কী করে হয়, সোনার তো কোনো শৃঙ্গ হতে পারে না, তাহলে ওটা কী স্বর্ণশৃঙ্গ বলতে, অর্থাৎ সকালবেলা সূর্যের একটু একটু আলো, যারা পাহাড়ে সূর্যোদয় দেখেছো তারা জানো, একটু একটু করে যখন পাহাড়ি ওই বরফের পাহাড়ের ওপর সূর্যের আলো পড়ে, কেমন অদ্ভুত সুন্দর, লাল থেকে কমলা থেকে হলুদ থেকে আস্তে আস্তে সাদা হয়, এই যে সৌন্দর্য, তাতেই যে সোনালি আভা পড়ে যে স্বর্ণ চূড়ার মতো হয়ে যায় পাহাড়ের চূড়োগুলো বা পিকগুলো, সেটাকেই এখানে স্বর্ণশৃঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং হিমালয়ের এই সৌন্দর্য, এই স্বর্ণশৃঙ্গের সৌন্দর্য আজও প্রচুর মানুষের প্রাণে বিস্ময় জাগায়, এবং যার সৌন্দর্য কোনোদিন ভোলার নয়, এবং যার সৌন্দর্য কোনোদিন শেষও হবে না, যা চিরকাল একইভাবে রয়ে যাবে। এই সব যখন কবি দেখছেন, হঠাৎ করেই তিনি দেখলেন চোখের সামনে সন্ধ্যা ঘনিয়ে এলো, অর্থাৎ পাহাড়ে দেখবে খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায়। কেমন, যেই সন্ধ্যা নেমে এলো তখন চারিদিকে রঙিন যে চরাচর ছিল, হঠাৎ করেই যেন তারা অন্ধকারের মধ্যে ডুবে গেল, অর্থাৎ কিনা আর কিন্তু দেখা গেল না তাদের চারিদিকের এই সৌন্দর্য। এই যে পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে যাওয়া, আর কিছু দেখতে না পাওয়া, বা ঝুপ করে কুয়াশা এসে ঢেকে দেওয়া, এটা খুব পরিচিত দৃশ্য। তেমনিভাবে পাহাড়ে সন্ধে নেমে যাওয়াটাও একটা পরিচিত দৃশ্য, এবং তখন এসে যেন চারিদিকে রঙিন চরাচর হঠাৎ করে ডুবে যায়।